বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান। পররাষ্ট্রমন্ত্রী বললেন গোটা অঞ্চলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে। ফেব্রুয়ারিতে দুই দিন হরতাল ডেকেছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন ফ্যাসিস্টদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। ভারতের উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত 40, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। এবং হিজবুল্লাহর শক্তির ভয়ে উত্তর ইসরায়েলে ফিরতে চায় না ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর উন্মাদের মতো হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন সেরকম যে কোনো হামলা গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। রাজধানী তেহরানে লন্ডন ভিত্তিক নিউজ চ্যানেল স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন আমাদের পরমাণু স্থাপনাগুলোর ওপর যে কোনো হামলার তাৎক্ষণিক চূড়ান্ত জবাব দেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমার মনে হয় না তারা উন্মাদের মতো কোনো কাজ করবে। এটি সত্যিই উন্মাদনা এবং সেরকম কিছু হলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হবে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে, নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেওয়ার পর আরাকচি এই সাক্ষাৎকার দিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন নিছক সুন্দর সুন্দর কথা বলে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো চুক্তি স্বাক্ষরের আলোচনায় বসানো যাবে না। ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন ওই ঘটনায় আমরা যে আস্থা হারিয়েছি তা আবার ফিরিয়ে আনতে হলে ওয়াশিংটনকে আরও অনেক কিছু করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে মিশর ও জর্দানে পাঠানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, যুদ্ধের কারণে গাজা উপত্যকা এখন আর বসবাস উপযোগী নেই, তাই গাজাকে সাফ করার জন্য এর অধিবাসীদের অন্য কোথাও পাঠাতে হবে। এর প্রতিক্রিয়ায় বাকাই বলেন, গত 15 মাস ধরে আমেরিকার রাজনৈতিক গোয়েন্দা ও আর্থিক পৃষ্ঠপোষকতায় আমেরিকারই পাঠানো ভয়ঙ্কর সব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। 15 মাস গণহত্যা চালিয়ে যা করা সম্ভব হয়নি তা কিভাবে রাজনৈতিক অপকৌশল প্রয়োগ করে সম্ভব হতে পারে? তিনি বলেন, গাজা হচ্ছে আমাদের মাতৃভূমি এবং নিজ মাতৃভূমিতে টিকে থাকার জন্য ফিলিস্তিনিরা চড়া মূল্য দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, দেশের সামরিক বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। এসবের মাধ্যমে ইরানের সামরিক বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন কৌশল এবং বৈজ্ঞানিকভাবে অনেক এগিয়ে গেছে। গতকাল ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর বিশাল মহড়ার মূল পর্ব অনুষ্ঠানের সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেনারেল বাকেরি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য কতটা প্রস্তুত চলমান এই মহড়া তা প্রমাণ করছে। ইরানি সামরিক বাহিনী দেশের জনগণকে পরিপূর্ণ নিরাপত্তা দেবে বলেও তিনি উল্লেখ করেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আওয়ামী লীগকে বিক্ষোভের অনুমতি দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব লেখেন, আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? তিনি বলেন, যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। এর আগে গতকাল ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। প্রশাসন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের আইটি খাত সহ ব্যাংক, বিমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আজ বিকালে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারে 31 দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। যশোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। মর্মান্তিক এই ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের। নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভমেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে, চিকিৎসাধীন রয়েছেন বেশ কিছু মানুষ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল প্রায় 10 কোটি পুণ্যার্থী মৌনি অমাবস্যার শাহী স্নান সারতে হাজির হতে পারেন কুম্ভমেলায়। সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র মঙ্গলবারেই 4.8 কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সামরিক শক্তির ভয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে ফিরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা আশঙ্কা করছে হিজবুল্লার সাথে ইসরায়েলের নতুন করে সংঘর্ষ শুরু হলে আবার তারা বিপদের মুখে পড়বে। হিজবুল্লার সফল সামরিক অভিযানের কারণে বসতি স্থাপনকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যাওয়ার বিষয়টি গতকাল ইসরায়েলি গণমাধ্যম তুলে ধরেছে। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই হিজবুল্লার যোদ্ধারা ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অনেক বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে লাখ লাখ ইসরায়েলি ঘরবাড়ি ছেড়ে চলে যায়। এখন বসতি স্থাপনকারীদের ফিরে আসা নিশ্চিত করতে দখলদার সরকারকে জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে। তবে চলে যাওয়া ইসরায়েলিরা বলছে হিজবুল্লার ক্রমবর্ধমান শক্তি দেখে তারা ভীত। আন্তর্জাতিক সম্প্রদায় ও সিরিয়ার নয়া সরকারের নীরবতার সুযোগে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে নতুন সরঞ্জাম মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে দখলীকৃত ভূখণ্ডে প্রতিষ্ঠিত ঘাঁটিতে এসব সরঞ্জাম আনা হয়েছে। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস অধিকৃত গোলানের জাবাল আর শেইখ অঞ্চল পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, নতুন করে সিরিয়ার যে অঞ্চল তাদের দখলে এসেছে তা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাবে না, বরং সিরিয়ায় তাদের অবস্থান আরও শক্তিশালী করবে। পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর দেওয়া ভাষ্যমতে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সেনাবাহিনী নতুন দখলীকৃত এলাকাগুলো দৃঢ়তার সঙ্গে রক্ষা করবে। সিরিয়ার ভূখণ্ড দখলে রাখার বিষয়ে ইসরায়েলি ঘোষণা আসার পরও মানবাধিকারের দাবিদার পশ্চিমা দেশগুলো এখনও এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তার দেশের পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে। তিনি আজ পিয়ংইয়ংয়ে এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে। শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য উল্লেখ করে কিম বলেন, 2025 সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবেলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জং উন এই হুঁশিয়ারি দিলেন। ইরানে PhD শিক্ষার্থী, যাদের মধ্যে বেশিরভাগই গবেষণাধর্মী শিক্ষার্থী, তাদের সংখ্যা গত 3 শিক্ষাবর্ষে 13,07,000 থেকে বেড়ে 15,03,000 হয়েছে। ইরানে উচ্চশিক্ষা গবেষণা ও পরিকল্পনা ইনস্টিটিউটের প্রধান আলি বাকের তাহেরিয়ান বলেন, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা 3,50,000 ছাড়িয়েছে, যা আগের শিক্ষাবর্ষের তুলনায় 6% বেশি। আলি বাকের তাহেরিনিয়া আরও বলেন, আন্তর্জাতিক পরিসংখ্যান অনুসারে এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যার মানদণ্ডের সংজ্ঞা অনুসারে ইরানে বর্তমানে 440টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে এমন বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে যেগুলো প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের কাঠামোগত স্বাধীনতা রয়েছে এবং এগুলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইউনিট নয়। তাহেরিনিয়া বলেন, উচ্চশিক্ষা গবেষণা ও পরিকল্পনা ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক থেকে ইরান বিশ্বে 11তম স্থানে রয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ হল নবতী মিশনের বহিঃপ্রকাশ। গাজা ও লেবাননের সামনে ইসরায়েলের নতজানু হওয়া তারই ফল। সর্বোচ্চ নেতার বক্তব্য নিয়ে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিরোধ আন্দোলন যুক্তি, বুদ্ধি ও ইমানকে কাজে লাগিয়ে মুসলিম এমনকি অমুসলিম জাতিগুলোকেও জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলকে গাজা এবং লেবাননের সামনে নতজানু করতে সক্ষম হয়েছে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই সরকারের তিন বিভাগের প্রধান সহ একদল কর্মকর্তা, ইসলামী দেশগুলোর রাষ্ট্রদূত এবং বিভিন্ন শ্রেণী ও পেশার জনগণের সাথে এক বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর নবুয়তি মিশনকে একটি ধারাবাহিক ও স্থায়ী প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, মানব সমাজের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল বুদ্ধিবৃত্তি ও উপলব্ধিতে পরিবর্তন আনার জন্য যুক্তি ও বিশ্বাসকে ব্যবহার করা। প্রেস টুডে আরো জানায়, আয়াতুল্লাহ খামেনেই ঈদে মাবাস তথা রাসুলের নবুয়াত প্রাপ্তি দিবস উপলক্ষে ইরানি জাতি, মুসলিম উম্মা এবং বিশ্বের সকল স্বাধীনতা ও মুক্তিকামী মানুষকে অভিনন্দন জানাতে গিয়ে বলেন, বিশ্বের বর্তমান ঘটনাবলীর দিকে এখন যুক্তিসঙ্গত ও বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গিতে তাকানো খুবই জরুরি। মানব সমাজে উপনিবেশবাদী লুণ্ঠনের ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, উপনিবেশবাদীদের লুণ্ঠনের ইতিহাসের তিনটি পর্যায় রয়েছে, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন, প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন, সাংস্কৃতিক লুণ্ঠন এবং মৌলিক সংস্কৃতি ধ্বংস করা এবং বিভিন্ন দেশ ও জাতির জাতীয় ও ধর্মীয় পরিচয় দখল ও লুণ্ঠন করা। আজও বিশ্বের দুষ্ট ও শক্তিশালী অক্ষগুলো বিভিন্ন দেশ ও জাতির উপর উপনিবেশবাদের সেই তিনটি স্তরই চাপিয়ে দিচ্ছে। মার্কিন সরকারকে বলদর্পী ও ঔপনিবেশিক শক্তির অগ্রনায়ক এবং অর্থনৈতিক দিক থেকে বিশ্বের পুঁজিপতিদের প্রভাব দুষ্ট সরকার বলে অভিহিত করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ওই পুঁজিপতিরা প্রতিদিন কোনো না কোনোভাবে বিভিন্ন জাতির পরিচয় ও স্বার্থ পরিবর্তন করার চেষ্টা চালায়, তাদের ঔপনিবেশিক প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। কোরআনের ভাষায়, তোমাকে যা কিছু কষ্ট দেয় তারা তাই পছন্দ করে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা যে হাজার হাজার শিশু হত্যাকারী, অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্নকারী অপরাধীর প্রশংসা করে এবং তাদের উৎসাহিত করছে, 300 জন যাত্রীবাহী ইরানি বিমানকে গুলি করে ভূপাতিত করার জন্য আমেরিকার জাহাজের ক্যাপ্টেনকে পদক প্রদান করছে, এই সবই তাদের ভেতরের মন্দ সত্তার উদাহরণ। তাদের কূটনীতির হাসির আড়ালে লুকিয়ে রয়েছে শত্রুতা ও ক্ষোভ। এই সত্যগুলোর মোকাবেলায় আমাদের দৃষ্টি খুলতে হবে। বিশ্বব্যাপী সংঘাতের ব্যাপারে সতর্কতার উপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান সময়ের প্রতিরোধ আন্দোলন, নবুয়তি মিশন এবং ইরানের ইসলামী বিপ্লব থেকে উদ্ভূত। গাজার বিস্ময়কর বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ছোট্ট এবং সীমিত এই অঞ্চলটি মার্কিন অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করতে নতজানু করে দিতে সক্ষম হয়েছে। এই বিজয় বুদ্ধিমত্তা এবং বিশ্বাসকে কাজে লাগানোর ফলাফল বলেও তিনি মন্তব্য করেন। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ নাসরুল্লাহর মৃত্যু সত্ত্বেও হিজবুল্লাহর রুখে দাঁড়ানোর ঘটনাকে বর্তমান যুগে প্রতিরোধের উজ্জ্বল প্রকাশের আরেকটি উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ দেখিয়ে দিয়েছে তারা শেষ হয়ে যায়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি প্রেরণা ও উদ্দীপনা নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান। পররাষ্ট্রমন্ত্রী বললেন, গোটা অঞ্চলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে। ফেব্রুয়ারিতে 2 দিন হরতাল ডেকেছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, ফ্যাসিস্টদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে নিহত 40, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। হিজবুল্লার শক্তির ভয়ে উত্তর ইসরায়েলে ফিরতে চায় না ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা। এবারে আরও একটি খবর। প্রশিক্ষণ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কার এইলসন এয়ারবেসে ভেঙে পড়েছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। দুর্ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আশ্রে পড়ছে বিমানটি। যুদ্ধ বিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি। দুর্ঘটনা প্রসঙ্গে মার্কিন এয়ারফোর্সের 354B ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল বলেছেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশ কিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে। তো চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। স্বাস্থ্য সকল সুখের মূল, এ কথা দিয়ে আমরা স্নায়ুরোগ বা নার্ভের রোগ নিয়ে 5ম পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে আছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।
তো স্নায়ুরোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের গুরুত্বপূর্ণ মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আজও খুব সাধারণভাবে স্নায়ুতন্ত্র এবং এর রোগ নিয়ে একটু জেনে নেব। দেখুন, মানুষের শরীর যে কোনো অলৌকিকতার চেয়ে কম নয়। আমাদের শরীর অবিশ্বাস্য এবং জটিল সিস্টেম দ্বারা গঠিত। এর অবিশ্বাস্য সব কাজ চিকিৎসক এবং বিজ্ঞানীদেরকেও বিভ্রান্ত করতে পারে। এরকম একটি সিস্টেম হল মানব দেহের স্নায়ুতন্ত্র। কোটি কোটি স্নায়ুকোষ এবং নিউরনের সাহায্যে আমাদের দেহ আমাদের প্রতিদিনের স্বেচ্ছামূলক এবং অনিচ্ছাকৃত ক্রিয়াকলাপ সম্পাদন করতে সহায়তা করে। তবে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে একজন ব্যক্তির হাঁটা চলা, কথা বলা, খাওয়া দাওয়া, শ্বাস নিতে সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে হান্টিংটন রোগ, মাইগ্রেন্স, ডিজেনারেটিভ ডিজিজ, মৃগী, মস্তিষ্কের টিউমার এবং মেনিনজাইটিস সহ 600টিরও বেশি স্নায়ু সম্বন্ধীয় রোগ রয়েছে। স্নায়ুরোগ হওয়ার ফলে কেবল রোগীর জীবনই নয়, পাশাপাশি অন্যদের জীবনেও গভীর প্রভাব ফেলতে পারে। তো আমরা খুব সাধারণভাবে জেনে নিলাম স্নায়ুতন্ত্র এবং স্নায়ুরোগ।
তো এবার আমরা আজকের আলোচনা শুরু করছি। জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগ কি, এর ধরন, লক্ষণ কি, বয়স ভেদে এবং নারী পুরুষ ভেদে এ রোগে আক্রান্ত হওয়ার তারতম্য, এসব বিষয়ে আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো আজ 5ম পর্বের আলোচনা শুরুতে জানতে চাইব, স্নায়ুরোগের ঝুঁকি কতটা বা এটি ঝুঁকিপূর্ণ কিনা।
আসলে ঝুঁকিপূর্ণ অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, আবার অনেক ক্ষেত্রে ঝুঁকিটা একটু কম থাকে। আমাদের মহান আল্লাহ তাআলা এমন ভাবে আসলে আমাদের দেহকে গঠন করছেন, সৃষ্টি করছেন, আমরা আসলে এগুলি জানি না, বুঝে আমরা বুঝি না। কিছু কিছু ক্ষেত্রে এমন কম্পালসরি মেকানিজম বলে একটা কথা আছে, মাইল্ড স্ট্রোক মনে করেন, অনেক মাইল্ড স্ট্রোক যদি হয়ে যায় যেটা আর নোটিস থাকে, পাত্তা দেয় না, কিন্তু অটোমেটিকই ভালো হয়ে গেছে। কিন্তু এই ভালো হয়ে যাওয়া তার জন্য ভালো তা না, কিন্তু সাময়িকভাবে সে হয়তো ভালো হচ্ছে, কিন্তু পরবর্তীতে বড় আকারে সে কিন্তু স্ট্রোক নিয়ে আবার আসতে পারে, ইভেন তার মৃত্যু ঝুঁকি থেকে যায়। তো স্ট্রোকের রোগীগুলি বিশেষ করে অনেক ক্ষেত্রে মাইল্ড স্ট্রোক হয়, রোগীরা পাত্তা দেয় না, ওরা মানে ঠিক সময় মতো আসতে চায় না, বা স্ট্রোকের যে কি কারণ কারণটা নির্ণয় করে না। কারণ মূলত যে স্ট্রোকের মূল কারণ আমাদের দেশে আমি যেটা দেখি যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। তো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপটা এমন দুইটা রোগ যে যুগ দুইটা কমপ্লিকেশন জটিলতা না হবে কিন্তু রোগী বুঝতেই পারে না সে ডায়াবেটিসে ভুগতেছে অথবা উচ্চ রক্তচাপে ভুগতেছে, ইগনোর করে, অবহেলা করে, যার কারণে চিকিৎসা নেয় না। এক সময় কিন্তু এই বড় ধরনের একটা ক্ষতি নিয়ে এসে রোগী ডাক্তারের কাছে আসে অথবা হাসপাতালে এসে চিকিৎসার জন্য, তখন হয়তো অনেক দূর আগায় যায়, অনেক ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে ঝুঁকি বলবো আরো কিছু কিছু অনেক বেশি।
অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগের পরীক্ষা নিরীক্ষা কিভাবে করা হয়, কোথায় যাবেন রোগীরা এবং তার জন্য ব্যয় বাকি রকম যদি একটু বলেন।
ধন্যবাদ। আসলে স্নায়ুরোগের যে রোগগুলি আছে, অনেক রোগী আছে, প্রধানত আমরা যেটা আমাদের বেশি পাই স্ট্রোকের রোগীগুলি বেশি পাই, তাছাড়া মৃদু রোগ পাওয়া যায়, আর মাথা ব্যথা, হেডেক, প্রচুর মাথা ব্যথা রোগী। এবং মাথা ব্যথা যদিও কারণ হিসাবে ব্রেন টিউমার খুবই নগণ্য সংখ্যক, কিন্তু যারা মাথা ব্যথায় ভুগেন তাদের মনের ভিতরে একটা সন্দেহ থাকে যে তাদের হয়তো যখন সিরিয়াস রোগ মাথায় ব্রেন টিউমার হয়তো বা সে ভুগতেছে, এইটা মানে এক্সক্লুড করার জন্য, এটা যে তার নাই এটা বুঝিয়ে বলা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়, যার জন্য হয়তো বা পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে সিটি স্ক্যান, ব্রেনের সিটি স্ক্যান।
শ্রোতা বন্ধুরা, স্নায়ুরোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহ দিদার ইমামের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি সিটি স্ক্যানের কথা বলছিলেন, এই সিটি স্ক্যান কি সবখানে করা সম্ভব এখন?
তো আসার ব্যাপার হলো যে সিটি স্ক্যান মেশিন আমাদের দেশে এখন থানা পর্যায়েও চলে গেছে, প্রতিটা জেলা পর্যায়ে আছে, তাছাড়া থানা পর্যায়ে এখন অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান মেশিন পাওয়া যায়। যদিও কিছুটা ব্যয়বহুল, কিন্তু খুব সহজেই আমরা সিটি স্ক্যান করে আপনার ব্রেন টিউমার অথবা স্ট্রোকের রোগীগুলিকে আমরা বুঝতে পারি। কারণ স্ট্রোকের রোগী যেহেতু আমি বললাম যে খুবই কমন একটা প্রবলেম, স্ট্রোক আপনার দুই ধরনের কথা হতো, আমরা বলি যে একটা মাথায় রক্তক্ষরণ, আর মাথায় রক্ত জমা বেঁধে যাওয়া, এবং এই প্রকার ভেবে আপনার স্ট্রোকের রোগী ম্যানেজমেন্ট বা চিকিৎসা পদ্ধতি আলাদা। দেখা গেছে যে যদি একজন রক্তক্ষরণ যদি স্ট্রোকে ঢুকতে থাকে এবং সে অনুযায়ী যদি আমরা চিকিৎসা না করে চিকিৎসা দিই, যে রক্ত জমাট বাঁধার চিকিৎসা, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ আরো বেশি বেড়ে যাবে, তো সেটা বিপরীত হতে পারে। যার জন্য আমরা যারা নিউরোলজিস্ট বা মেডিসিন ডাক্তার স্ট্রোকের রোগীগুলিকে ম্যানেজমেন্ট দিয়ে থাকি, আগে নিশ্চিত হতে হয় যে এটা কি রক্তক্ষরণ জনিত না রক্ত জমাট বাঁধা স্ট্রোক। তো চিকিৎসা আমাকে করতেই হবে, আমাদের করতেই হয় চিকিৎসা পদ্ধতি নির্ণয়ের জন্য, এটা একটা। আর তো যেটা বললাম, আমরা চিকিৎসার আরেকটা ব্যবহার হচ্ছে যে মাথা ব্যথায় যারা দীর্ঘদিন মাথা ব্যথায় ভুগেন, তাদের মনে যে সন্দেহ আছে যে সে ব্রেন টিউমারে ভুগতেছেন কিনা বা ব্রেনের কোনো রোগে ভুগতেছেন কিনা, যার জন্য তার মাথা ব্যথাটা সারতেছে না বা ভালো হচ্ছে না, তার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি।
তো অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগের পরীক্ষা নিরীক্ষা বিষয়ে এবং ঝুঁকি নিয়ে পঞ্চম পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, এবং আমার যারা এতক্ষণ ধৈর্য নিয়ে কথা শুনলেন তাদেরকেও আমি ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্নায়ুরোগ নিয়ে যেসব আলোচনা করলেন এ পর্যন্ত অধ্যাপক শাহ দিদার ইমাম, তাতে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ রোগ স্নায়ুজনিত কারণে হচ্ছে। স্ট্রোক
আপনার কি হাঁটতে হাঁটতে মাথা ঘুরে যায়, বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরে যায়? এটি কিন্তু মাইল্ড স্ট্রোকের লক্ষণ। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে একদম দেরি করবেন। এর বাইরে
হাত পা অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, হাত পা দুর্বল হয়ে যাওয়া, কোমায় চলে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, মৃগী রোগ, এসবই স্নায়ু বা নার্ভের রোগ। তাই এই স্নায়ু রোগ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যে কোনো একটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে। তো আজ আর হাতে সময় নেই শ্রোতা বন্ধুরা, কথা হবে স্বাস্থ্য কথার আগামী আসরে। ততক্ষণ আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
জীবনশৈলী প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি বাবুল আখতার।
গত আসরে আমরা বিনোদনের নানা দিক নিয়ে আলোচনার চেষ্টা করেছি। জীবনশৈলীর আজকের আসরে আমরা নতুন একটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, আর তা হল ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। বিশ্বের প্রতিটি মানুষের উপরই কোনো না কোনোভাবে এই জগতের প্রভাব রয়েছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাবে মানুষের জীবন ব্যবস্থাই অনেকটা পাল্টে যাচ্ছে। জীবনকে সুন্দরভাবে সাজাতে ইন্টারনেটের সঠিক ব্যবহার জরুরি। আজকের আসরে আমরা এর নানা দিক নিয়েই কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইন্টারনেটের উপর নির্ভরতার কারণে মানুষের আচার আচরণের পরিবর্তন আসছে। এই পরিবর্তন কখনো ইতিবাচক, কখনো আবার নেতিবাচক। সাধারণ জ্ঞান অর্জন যেমন সহজ হয়েছে, তেমনি সহজে অপরাধে জড়িয়ে পড়ার পথও খুলে গেছে। যোগাযোগ হয়ে পড়ছে যন্ত্রকেন্দ্রিক। বলা হয়ে থাকে অনেকেই একসঙ্গে বসবাস করলেও তথ্য আদান প্রদান করেন যন্ত্রের মাধ্যমে। এর ফলে মাধ্যমহীন যোগাযোগ ও সম্পর্ক ক্রমে হ্রাস পাচ্ছে। ভার্চুয়াল জগতের একটি আকর্ষণীয় দিক হল এখানে বাস্তবিক অর্থে কোনো বিধিনিষেধের তোয়াক্কা করতে হয় না। প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখেই সব কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো প্রতিষ্ঠান বা সরকার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা আরোপ করলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় এই জগতে। তবে বাস্তবতা হল ভার্চুয়াল জগতে একজন ব্যবহারকারী যে স্বাধীনতা ভোগ করেন তা আসলে প্রকৃত কোনো স্বাধীনতা নয়। এর মধ্য দিয়ে একজন ইউজার কেবল মনস্তাত্ত্বিক দিক থেকে স্বস্তি লাভ করতে সক্ষম হন।
বর্তমানে পারস্পরিক সম্পর্কের মাধ্যম হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বড়দের অভিজ্ঞতা ও নির্দেশনা অনেকের কাছেই আগের মতো গুরুত্ব পাচ্ছে না। আবেগের বশবর্তী হয়ে সঙ্গী নির্বাচনের প্রবণতাও দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক দিকগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। অনভিজ্ঞ তরুণ তরুণীরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব না দেওয়ায় তালাক বা বিচ্ছেদের মতো ঘটনা অনেক বেড়ে গেছে। ইন্টারনেট ভিত্তিক কথোপকথন কখনোই পারিবারিক বৈঠকগুলোর বিকল্প হতে পারে না। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আকর্ষণ হচ্ছে পবিত্র। এই ভালোবাসা ও আকর্ষণের ভিত্তিতেই পারিবারিক সুখ নিশ্চিত হতে পারে।
ভার্চুয়াল জগতের প্রতি অতি আকর্ষণ ও অতি নির্ভরতার কারণে মানুষের জীবনে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে তরুণ তরুণীদের এই জগতের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। একটি পরিবারের অভিভাবকরা অর্থাৎ বাবা মা উভয় যখন চাকরিজীবী হন তখন তারা সন্তানদেরকে বেশি সময় দেন না বা চাইলেও দিতে পারেন না। এ অবস্থায় সন্তানেরা একাকিত্বে ভোগে, তারা সময় কাটাতে ভার্চুয়াল জগতের আশ্রয় নেয়। ইন্টারনেটে ঢোকে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঙ্ক্ষিত বন্ধু বান্ধবীর খোঁজ করতে থাকে। বড়দের পরামর্শ ছাড়াই এ ধরনের জগতে প্রবেশ করার কারণে কখনো কখনো বড় ধরনের ধোঁকা খায় তারা। সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত হওয়া এখন এতটাই সহজ যে সব বয়সের মানুষেই সেখানে তৎপরতা চালাতে পারে। এ অবস্থায় পরিবারের অভিভাবকদের সচেতনতা জরুরি।
বাবা মার উচিত সন্তানদের জন্য কিছু সময় ব্যয় করা যাতে তারা একাকিত্ব অনুভব না করে। বর্তমান যুগের ব্যস্ত জীবন পদ্ধতিতে বাবা মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটি করেন তা হল তারা সন্তানকে সব কিছুই দেন শুধু সময় ছাড়া। বাবা মা সন্তানের জন্য বাড়ি গাড়ি কেনেন, ভালো স্কুলে ভর্তি করেন, ভালো খাবার ও পোশাক দেন, কিন্তু তাদের সঙ্গে যে সময় কাটানো দরকার, তাদেরকে যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া দরকার সে কথা ভুলে যান। সন্তানেরা স্কুল কলেজে গিয়ে কি করছে, তার বন্ধু কে, অথবা ইন্টারনেটে সে কাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে, সেসব তথ্য বাবা মায়েরা অনেক সময়ই জানেন না। এর ফলে বাবা মায়ের অজান্তেই অনেক দুর্ঘটনা ঘটে যায়। এ ধরনের প্রবণতা বিশ্বের সব দেশেই লক্ষ্য করা যাচ্ছে।
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সংসারে নানা ঝামেলার কারণে পরিবারের তরুণ তরুণীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়ছেন। সাংসারিক সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই কৃত্রিম সুখের সন্ধান করেন অনেক মানুষ। এ অবস্থায় কেউ কেউ সুস্থ বিনোদনের সন্ধান করতে গিয়ে বিপদে চলে যান। স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর চেয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো বেশি আকর্ষণীয় মনে হয়। এরপর তা এক ধরনের নেশায় পরিণত হয়। ফলে সাংসারিক যে ঝামেলা সহজেই মিটে যেতে পারত তা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে পড়ে। তবে মনে রাখতে হবে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জন্য নানা সুযোগ এবং সম্ভাবনাও তৈরি করেছে।
আমরা কীভাবে কী উদ্দেশ্যে তা ব্যবহার করছি তার উপর নির্ভর করে আমরা এই জগৎ থেকে উপকৃত হব নাকি বিপদগ্রস্ত হব। বাস্তবতা হল ভার্চুয়াল জগৎকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কাজেই এই জগৎকে মেনে নিয়ে সচেতনভাবে তা ব্যবহার করতে হবে। ভার্চুয়াল জগৎ ব্যবস্থাপনায় সময় দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সত্যিই আমার জন্য প্রয়োজনীয় কিনা তা প্রথমে নিশ্চিত হতে হবে। আমি কি সত্যিই সেই মাধ্যম থেকে উপকৃত হচ্ছি নাকি শুধুই সময়ের অপচয় হচ্ছে তা স্পষ্ট হতে হবে। ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটের সঙ্গে যাদের কাজের সম্পর্ক তাদের কথা আলাদা, কিন্তু অনেকেই আছেন প্রতিদিনই একটা সময় অপব্যয় করছেন এই জগতের পেছনে। জীবনকে সুন্দরভাবে সাজাতে ভার্চুয়াল জগৎকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এ বিষয়ে আগামী আসরেও আরও আলোচনার আশা রেখে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি।
যারা আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও জীবনশৈলীর আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছে আমি বাবুল আখতার
এবং আমি আশরাফুর রহমান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ আমরা মহানবীর জীবনী সংক্রান্ত একটি বই এবং তার লেখককে নিয়ে আলোচনা করব। বইটির নাম হল প্রাচীনতম তথ্য উৎসগুলোর আলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। বইটি লিখেছেন প্রখ্যাত নমুসলিম কবি ও ব্রিটিশ প্রাচ্যবিদ মার্টিন লিঙ্গস ওরফে আবু বকর সিরাজউদ্দিন। বইটি প্রথম প্রকাশ হয়েছিল 1983 সালে। সেই থেকে এ পর্যন্ত বইটি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে এবং বহুবার বইটি ছাপাতে হয়েছে। মার্টিন লিঙ্গস্বরূপে আবু বকর সিরাজউদ্দিন এ বইয়ে মহানবীর জীবনী প্রাচীনতম তথ্য প্রমাণের আলোকে তুলে ধরেছেন এবং তাকে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর পাঠানো এক উজ্জ্বল ও কালোত্তীর্ণ নূর বলে উল্লেখ করেছেন। মার্টিন লিঙ্গস্বরূপে আবু বকর সিরাজউদ্দিন 1909 সালের 24 জানুয়ারি ব্রিটেনের মানচেস্টার অঞ্চলে জন্মগ্রহণ করেন। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারের সদস্য হিসেবে বড় হয়ে ওঠার সময় 20 বছর বয়সে তিনি খ্রিস্টধর্মের উপর আস্থা হারান। এরপর শুরু করেন সত্য ও বাস্তবতা খোঁজার সাধনা। মার্টিন লিঙ্গস 25 বছর বয়সে বিশ্বের ধর্মগুলো নিয়ে পড়াশোনা শুরু করেন। 1935 সালে তিনি পশ্চিমা দার্শনিক রেনে গণনের লেখনীর সংস্পর্শে আসেন।
রেনে গণনের লেখা পড়ে মার্টিন লিঙ্গস এই বার্তা পান যে বিশ্বের সব ঐশী ধর্মই সত্য এবং এসব ধর্মই মানবীয় পূর্ণতা ও মহান আল্লাহর সঙ্গে মিলনের পথ দেখানোর যোগ্যতা রাখে। রেনে গণনের লেখা থেকে আরও বোঝা যায় যে ধর্ম, বিশেষ করে খ্রিস্ট ধর্ম, মানুষের বিবেক বুদ্ধিকে পরিত্যাগ করেছে এবং কেবল মানুষের আবেগ প্রবণতাকেই খাদ্য যোগাচ্ছে, আর আধুনিকতার বিপর্যয় ঠিক এখান থেকেই শুরু হয়েছে। রেনে গণনের লেখা পড়ে খ্রিস্টান যুবক মার্টিন লিঙ্গস পশ্চিমা সভ্যতার ভুলগুলো বুঝতে সক্ষম হন এবং এটাও বুঝেন যে খোদাই ধর্মগুলো বাস্তব ও সত্য, আর এই ধর্মগুলোর বার্তাবাহক নবী রাসূলটা নানা আঙ্গিকে বাস্তবতা তুলে ধরেছেন। রেনে গণনের লেখাগুলো মার্টিনের মধ্যে যেন বিদ্যুতের প্রবাহ বয়ে দেয় এবং এই লেখাগুলোকে বাস্তব হিসেবে ধরে নিয়ে তিনি করণীয় কাজ করার সিদ্ধান্ত নেন।
অবশেষে ব্যাপক গবেষণার পর মার্টিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন আবু বকর সিরাজউদ্দিন। ইসলাম ধর্মকে তিনি বেছে নেন এ কারণে যে এ ধর্ম অন্ধ অনুসরণের বা অনুকরণের ধর্ম নয় এবং হত্যাচকের ধর্ম নয়, বরং বুদ্ধিবৃত্তিক ও ক্ষমার ধর্ম। মহানবীর অনুপম ব্যক্তিত্ব মার্টিনকে অভিভূত করে, তাই তিনি মহানবীর উচ্চ ব্যক্তিত্ব তুলে ধরার কাছে অনেক সময় ব্যয় করেন। মহানবীকে নিয়ে লেখা মার্টিনের বই প্রাচীনতম তথ্য উৎসগুলোর আলোকে মোহাম্মদের অনুবাদক সাইদ তেহরানি নাসাব লিখেছেন, আমি 2004 সালের গ্রীষ্মকালের শেষের দিকে মার্টিন লিঙ্গস তথা আবু বকর সিরাজউদ্দিনের সঙ্গে দেখা করেছিলাম তার সুন্দর অথচ সাদা মাটা বাসভবনটিতে। এটা তার মৃত্যুর প্রায় 1 বছর আগের ঘটনা। তিনি অত্যন্ত শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে মহানবী সম্পর্কে কথা বলছিলেন এবং মহানবীকে মানব জাতির জন্য এক বড় উপহার হিসেবে উল্লেখ করেছেন। তার বাসায় দেয়ালে মহান আল্লাহর পবিত্র নাম এবং নামাজের জায়নামাজটি কেবল দৃষ্টি আকর্ষণ করছিল। মনে হচ্ছিল তার ঘরটি যেন এক মসজিদ যেখানে দৈনিক 5 বার নামাজ পড়া হয়। তিনি হয়তো এখানে বসেই তার বইগুলো লিখতেন।
বুঝাই যাচ্ছিল মার্টিন লিঙ্গস ওরফে আবু বকর সিরাজউদ্দিনের জীবনও ইসলামের সর্বোচ্চ নেতার অনুকরণে ঘড়ির মতোই নিখুঁত, অর্থপূর্ণ কর্মসূচি ভিত্তিক, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে চলছে। মার্টিন লিঙ্গস তার বইয়ে মহানবীকে একজন অক্লান্ত নবী, ধৈর্যশীল সংগ্রামী, অত্যন্ত প্রতিভাবান একজন নেতা হিসেবে তুলে ধরেছেন। তিনি হচ্ছেন এমন এক মহামানব যিনি অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেন বীরের মতো, ভেঙে দেন ক্ষুধারূপী মূর্তিগুলোকে এবং আল্লাহর সবচেয়ে অনুর্বর জমিতে বপন করেছেন সচেতনতার বীজ, আর সেই নতুন চারাগাছের যত্ন নিতে নিতে জীবন শেষ করেছেন। তার মতে মহানবীর অস্তিত্বই ইসলামের মূল ও চিরস্থায়ী বিষয়। মার্টিন লিখেছেন, আসল বিষয় হল যা সরাসরি আসল থেকে গড়ে ওঠে, ঠিক যেমন বিশুদ্ধ ও পবিত্র পানি কখনো দূষণকারী উপাদানগুলোর নাগালে ও প্রভাবের আওতায় আসে না। ঠিক একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবকিছুর চেয়ে ওহির সঙ্গেই বেশি সম্পর্কিত। তিনি বিস্ময়করভাবে অন্য সব মানুষের চেয়ে ভিন্ন হওয়া সত্ত্বেও সুপথের বার্তাবাহক, কারণ তিনি মহান এক আল্লাহর সত্তা ও একত্ব নিয়ে কথা বলেন।
মহানবীর পূর্বপুরুষদের সবাই যে এক খোদার উপাসক ছিলেন সেদিকে ইঙ্গিত করে মার্টিন লিংস তার বইয়ের প্রথম অধ্যায়ে মহানবীর পূর্ববর্তী বংশধারা ও বংশধরদের প্রসঙ্গে লিখেছেন, তার জন্ম বা সৃষ্টি শীর্ষক বইয়ে এসেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না এবং এ নিয়ে তিনি মনে কোনো আশাও লালন করতেন না, যতক্ষণ না এক রাতে মহান আল্লাহ তাকে ঘর থেকে বেরোতে বললেন এবং তাকে বললেন, এবার আকাশের দিকে তাকাও ও তারকাগুলো গুনে দেখো যদি গুনতে পারো। এরপর ইব্রাহিম যখন আকাশের তারকাগুলোর দিকে তাকাচ্ছিলেন তখন আবারও এই গায়েবী বাক্য শুনলেন, তোমার বংশধর হবে এমনই অসংখ্য। মার্টিন লিংস আরও লিখেছেন,
ভাগ্যে এটাই লেখা হয়েছিল যে কেবল একটি উম্মত বা জাতি নয়, বরং দুটি বড় জাতি বা উম্মত ও হেদায়তপ্রাপ্ত দুই জাতি আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের দুই মাধ্যম বা উসিলা হবে, আর সেই দুই উম্মতই হবে ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম আলাইহিসসালাম দুই আধ্যাত্মিক ধারার ও দুই ধর্মের দুই বৃত্তের ও দুটি কেন্দ্রের উৎস। এই দুই ধারার একটি আমেনার মাধ্যমে কেন্দ্রীয় রূপ পেল। তিনি তার সত্তার ভিতরে একটি নূরের অস্তিত্ব সম্পর্কে সচেতন ছিলেন। একদিন তিনি তথা মা আমেনা শুনলেন যে তাকে বলা হল, তুমি এই উম্মত বা জনগণের আনন্দকে নিজের গর্ভে বহন করছ। যখন তার জন্ম হবে তখন বলবে, আমি তাকে হিংসুকদের অনিষ্ট হতে এক আল্লাহর কাছে সোপর্দ করছি এবং এরপর তার নাম রাখবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এ আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।